দানিয়েলের পুস্তক নম্বর ৫০। দানিয়েলের অষ্টম অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক রহস্য উন্মোচন। পালমনির উদ্ঘাটন।
দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ে দানিয়েলকে বাইবেলের ভবিষ্যৎবাণীর রাজ্যসমূহের একটি দর্শন দেওয়া হয় এবং এরপর তিনি একটি প্রশ্ন ও একটি উত্তরের মাধ্যমে উপস্থাপিত একটি স্বর্গীয় সংলাপ শোনেন।
তখন আমি এক পবিত্র জনকে কথা বলতে শুনিলাম, এবং যে পবিত্র জন কথা বলিতেছিলেন অন্য এক পবিত্র জন তাহাকে বলিলেন, নিত্য বলিদান সম্বন্ধীয় দর্শন এবং উজাড়কারী অধর্ম সম্বন্ধে, যাহাতে পবিত্র স্থান ও সৈন্যদল উভয়ই পদদলিত হয়, তাহার কাল কতদিন? আর তিনি আমাকে বলিলেন, ২৩০০ দিন পর্যন্ত, পরে পবিত্র স্থান সূচীকৃত হইবে। দানিয়েল ৮:২০ জ্যোল্ত। দানিয়েল অভিস কোনটা?
প্রথম ১২টি পদ দর্শনের বর্ণনা দেয়, আর ১৩ ও ১৪ নম্বর পদ আরেকটি দর্শনকে চিহ্নিত করে। যেমন টেকাওয়ে হিসেবে অনুদিত দুটি ভিন্ন হিব্রু শব্দ আছে এবং স্যাংচুয়ারি হিসেবে অনুদিত দুটি ভিন্ন হিব্রু শব্দও আছে, তেমনই দানিয়েলের অষ্টম অধ্যায়ে এমন দুটি ভিন্ন হিব্রু শব্দও রয়েছে যেগুলো উভয়ই ভিশন হিসেবে অনুদিত।
যে দুটি শব্দকে টেকাওয়ে বলে অনুবাদ করা হয়েছে, অ্যাডভেন্টবাদের ধর্মতাত্ত্বিকরা যুক্তি দেন যে ওই দুটি শব্দই রিমুভ অর্থে বোঝা উচিত। যে দুটি শব্দকে স্যাংচুয়ারি বলে অনুবাদ করা হয়েছে, অ্যাডভেন্টবাদের ধর্মতাত্ত্বিকরা যুক্তি দেন যে ওই দুটি শব্দই গড স্যাংচুয়ারি অর্থে বোঝা উচিত, এবং যে দুটি শব্দকে ভিশন বলে অনুবাদ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রেও অ্যাডভেন্টবাদের ধর্মতাত্ত্বিকরা আবারও ওই দুটি শব্দের পার্থক্যকে উপেক্ষা করেন। এই পার্থক্য দানিয়েলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, তাই তিনি ইচ্ছাকৃতভাবে একেবারে ভিন্ন দুটি হিব্রু শব্দ ব্যবহার করেছেন। সুতরাং আমাদেরও সেই পার্থক্যটি চিহ্নিত করে বজায় রাখা উচিত। ত্রয়োদশ পদে ভিশন শব্দটি হিব্রু ছ্যাজন, যার অর্থ স্বপ্ন, উদ্ঘাটন বা দেববাণী, একটি দর্শন।
দর্শন শব্দটি দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ে ১০ বার এসেছে, কিন্তু এটি দুটি ভিন্ন হিব্রু শব্দকে বোঝায়। ছ্যাজন, যা ১৩ নম্বর পদে আছে, তা ১ নম্বর পদেও পাওয়া যায়, তারপর ২ নম্বর পদে ২বার, অবশ্যই ১৩ নম্বর পদে, এবং ১৫, ১৭ ও ২৬ নম্বর পদে ১বার করে। দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ে দর্শন শব্দটি যে ১০ বার এসেছে, তার মধ্যে ৭বারই তা ছ্যাজন, যার সরল অর্থ একটি দর্শন।
দানিয়েলের অষ্টম অধ্যায়ে ভিশন শব্দটি যে অন্য ৩বার এসেছে, সেসব ক্ষেত্রে এটি হিব্রু শব্দ মারে, যার অর্থ একটি দৃশ্য বা একটি আবির্ভাব। অষ্টম অধ্যায়ী মারে একবার ভিশন নয়, অ্যাপিয়ারেন্স হিসেবে অনুদিত হয়েছে, ফলে শব্দটির অর্থ আরও স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে দানিয়েল কেন অর্থে এতটাই ঘনিষ্ঠ দুটি ভিন্ন হিব্রু শব্দ ব্যবহার করলেন যেগুলোকে অনুবাদকরা একই শব্দ হিসেবে ধরতেন? এতে কি কিছু আসে যায়?
ঈশ্বরের বাক্যে প্রতিটি নীতির নিজস্ব স্থান রয়েছে, প্রতিটি সত্যের নিজস্ব তাৎপর্য রয়েছে, এবং নকশা ও বাস্তবায়নে সম্পূর্ণ কাঠামোটি তার রচয়িতার সাক্ষ্য দেয়। এমন একটি কাঠামো অনন্তের মন ছাড়া আর কোনো মন কল্পনা বা নির্মাণ করতে পারত না। শিক্ষা ১২:৩১।
দ্বিতীয় প্রশ্নের উত্তর হল হ্যাঁ, দানিয়েল কেন পার্থক্যটি করেছিলেন তা সত্যিই গুরুত্বপূর্ণ। সুতরাং ভবিষ্যৎবাণীর শিক্ষার্থীর দায়িত্ব হয়ে দাঁড়ায় প্রথম প্রশ্নটি বোঝার চেষ্টা করা, যা জানতে চায় কেন দানিয়েল সেই পার্থক্যটি করেছিলেন। তিনি যে পার্থক্যগুলো করেছেন, স্যাংচুয়ারি হিসেবে অনুদিত শব্দটি এবং টেকঅ্যাওয়ে হিসেবে অনুদিত শব্দটির বিষয়ে, সেগুলোর চিরন্তন পরিণতি আছে। তাহলে ভিশন হিসেবে অনুদিত শব্দটির ক্ষেত্রে কম গুরুত্ব কেউ কেন প্রত্যাশা করবে? এভরি ফ্যাক্ট এর ইটস বেয়ারিং থাকে ইন দ্য ওয়ার্ড অফ গড, এবং তা ভবিষ্যৎবাণীমূলক স্ট্রাকচারকে প্রভাবিত করে, এবং যখন তা এক্সিকিউটেড হয় তখন ভবিষ্যৎবাণীর পরিপূর্তিকেও প্রভাবিত করে।
অষ্টম অধ্যায়ে দর্শন শব্দটি বিবেচনা করতে শুরু করলে দানিয়েলের সাক্ষ্যের সঙ্গে সম্পর্কিত একটি তথ্য হল, কে তিনি যিনি দানিয়েল অষ্টম অধ্যায়ে ত্রয়োদশ পদের প্রশ্নটির উত্তরে বলেছিলেন ২৩০০ দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে।
দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে এমন ৪টি সত্য রয়েছে, যা আমি আলোচনা করতে চাই। একটি হল যে উলাই নদীর দর্শনকে শেষ দিনের জন্য এক ভবিষ্যৎবাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এটি দানিয়েল গ্রন্থের সেই জ্ঞানেরও প্রতীক, যা ১৭৯৮ সালে সমাপ্তির সময়ে মোহর খোকলা হয়েছিল।
ঈশ্বরের বাক্য নিয়ে আরও নিবিড় অধ্যয়নের প্রয়োজন রয়েছে, বিশেষত দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থের প্রতি এমন মনোযোগ দেওয়া উচিত যা আমাদের কাজের ইতিহাসে আগে কখনো দেওয়া হয়নি। রোমান ক্ষমতা ও পোপতন্ত্র সম্পর্কে কিছু ক্ষেত্রে হয়তো আমরা কম বলবো, কিন্তু ঈশ্বরের আত্মার প্রেরণায় নবী ও প্রেরিতরা যা লিখেছেন আমাদের তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত। পবিত্র আত্মা ভবিষ্যৎবাণী প্রদানে এবং ঘটনাবলীর উপস্থাপনায় বিষয়গুলো এমনভাবে বিন্যস্ত করেছেন যাতে শেখানো হয় যে মানব মাধ্যম যেন দৃষ্টির আড়ালে থাকে, খ্রিস্টে লুকিয়ে থাকে, আর স্বর্গের প্রভু ঈশ্বর ও তার বিধি যেন মহিমান্বিত হন।
দানিয়েল গ্রন্থ পড়ুন, সেখানে উপস্থাপিত রাজ্যগুলির ইতিহাস একে একে স্মরণ করুন। রাষ্ট্রনায়ক, পরিষদসমূহ, শক্তিশালী সৈন্যবাহিনী, এসব দেখুন, আর দেখুন কিভাবে ঈশ্বর মানুষের অহংকারকে নত করেছেন এবং মানব মহিমাকে ধুলোয় মিশিয়েছেন। মহান রূপে একমাত্র ঈশ্বরই প্রতিভাত। ভাববাদীর দর্শনে তাকে দেখা যায় এক পরাক্রান্ত শাসককে নামিয়ে আরেকজনকে স্থাপন করতে। তিনি মহাবিশ্বের সম্রাট রূপে প্রকাশিত, তার চিরস্থায়ী রাজ্য স্থাপনে উদ্যত, প্রাচীন দিনের জন, জীবন্ত ঈশ্বর, সমস্ত প্রজ্ঞার উৎস, বর্তমানের শাসক, ভবিষ্যতের উদ্ঘাটক। পড়ুন এবং বুঝুন, নিজের প্রাণকে অহংকারে উঁচু করতে গিয়ে মানুষ কত দরিদ্র, কত ভঙ্গুর, কত স্বল্পায়ু, কত ভ্রান্ত, কত অপরাধী।
পবিত্র আত্মা ঈশাইয়ার মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের দিকে, জীবন্ত ঈশ্বরের দিকে মনোযোগের প্রধান বিষয় হিসেবে নির্দেশ করেন, খ্রিস্টে যেভাবে ঈশ্বর প্রকাশিত হয়েছেন সেই ঈশ্বরের দিকে। আমাদের জন্য একটি শিশু জন্মগ্রহণ করেছে, আমাদের জন্য একটি পুত্র দেওয়া হয়েছে, এবং শাসনভার থাকবে তার কাঁধে, এবং তার নাম রাখা হবে আশ্চর্য, পরামর্শদাতা, পরাক্রমশালী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তির রাজকুমার। ঈশাইয়া 9:6।
ঈশ্বরের কাছ থেকে সরাসরি দানিয়েল যে প্রকাশ পেয়েছিলেন তা বিশেষভাবে এই শেষ দিনগুলোর জন্য দেওয়া হয়েছিল। সিনারের মহান নদী উলাই ও হিদ্দেকেলের তীরে তিনি যে দর্শনসমূহ দেখেছিলেন সেগুলো এখন পরিপূরণের পথে রয়েছে এবং পূর্বঘোষিত সকল ঘটনাই শীঘ্রই ঘটে যাবে।
দানিয়েলের ভবিষ্যৎবাণীসমূহ যখন দেওয়া হয়েছিল তখন ইহুদি জাতির পরিস্থিতি বিবেচনা করুন। ইসরায়েলীয়রা বন্দিদশায় ছিল, তাদের মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল, মন্দির সেবা স্থগিত ছিল, তাদের ধর্ম বলিদান ব্যবস্থার আচার অনুষ্ঠানগুলোকেই কেন্দ্র করেছিল, তারা বাহ্যিক রূপকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ করে তুলেছিল, অথচ সত্য উপাসনার আত্মা তারা হারিয়ে ফেলেছিল, তাদের সেবা পৌত্তলিকতার প্রথা ও আচরণে কলুষিত হয়েছিল এবং বলিদানের আচার পালন করতে গিয়ে তারা ছায়ার বাইরে সারবস্তুর দিকে তাকায়নি, তারা খ্রিস্টকে চিনতে পারেনি যিনি মানুষের পাপের জন্য প্রকৃত উৎসর্গ। প্রভু এমনভাবে কাজ করলেন যে লোকেরা বন্দিদশায় গেল এবং মন্দির সেবা স্থগিত হল যাতে বাহ্যিক আচার অনুষ্ঠান তাদের ধর্মের সবকিছুতে পরিণত না হয়। তাদের নীতি ও আচরণকে পৌত্তলিকতা থেকে শোধিত হওয়া আবশ্যক ছিল। আচারতান্ত্রিক সেবা থেমে গেল যাতে হৃদয়ের উপাসনা পুনরুজ্জীবিত হয়। আত্মিকটি প্রকাশিত হওয়ার জন্য বাহ্যিক মহিমা অপসারিত হল।
তাদের বন্দিত্বের দেশে যখন জনগণ অনুতাপের সঙ্গে প্রভুর দিকে ফিরল তখন তিনি তাদের কাছে নিজেকে প্রকাশ করলেন। তার উপস্থিতির বাহ্যিক কোনো প্রকাশ তাদের ছিল না, কিন্তু ধার্মিকতার সূর্যের উজ্জ্বল রশ্মিগুলো তাদের মন ও হৃদয়কে আলোকিত করল। তারা যখন অপমান ও দুর্দশায় ঈশ্বরকে ডাকল তখন তার নবীদের দর্শন দেওয়া হল যা ভবিষ্যতের ঘটনাবলী উন্মোচিত করল। ঈশ্বরের লোকদের ওপর অত্যাচারীদের পতন, উদ্ধারকর্তার আগমন এবং চিরস্থায়ী রাজ্যের প্রতিষ্ঠা। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 16:633 তিথু ঈশ্বর।
উলাই নদীর দর্শন যে অন্তিম দিনগুলোর জন্য দেওয়া হয়েছিল এই তথ্য দাবি করে যে ভবিষ্যৎবাণীর একজন শিক্ষার্থী দর্শনে উপস্থাপিত ঘটনাবলী সম্পর্কে যা পূর্ববাণী দেওয়া হয়েছে তা বোঝার জন্য প্রচেষ্টা করবে। উলাই নদীর দর্শনের সাথে সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক বিষয়সমূহ পবিত্র আত্মা দ্বারা রূপায়িত হয়েছিল, ভবিষ্যৎবাণী প্রদান করার সময় যেমন, তেমনি উপস্থাপিত ঘটনাবলীতেও। একজন নবী যখন দর্শন গ্রহণ করেন তখন তার সঙ্গে কি ঘটে এবং নবী যে ভবিষ্যৎবাণীর ঘটনাবলী চিহ্নিত করেন উভয়ই অধ্যয়ন করা উচিত, এই জেনে যে দুটি অন্তিম দিনে যা পূর্ণ হবে তার ভবিষ্যৎবাণীমূলক প্রতিরূপ। পূর্ববর্তী অনুচ্ছেদটি জোর দেয় যে আমাদের স্বীকার করা উচিত যে দানিয়েল সাত সময়ের বন্দিদশায় ছিলেন।
দানিয়েল প্রতিনিধিত্ব করেন তাদের, যারা প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের 3.5 দিনের সমাপ্তিতে তাদের বন্দিদশা উপলব্ধি করে, এরপর অনুতাপসহ প্রভুর দিকে ফিরে আসে। লেবীয় পুস্তকের 24 অধ্যায়ের প্রার্থনাটি পালন করে,
মূল্যবানকে নিকৃষ্ট থেকে পৃথক করে এবং তারপর যখন তিনি তাদের কাছে নিজেকে প্রকাশ করেন, প্রভু ছড়িয়ে ছিটিয়ে পড়াদের সমবেত করার নিজের প্রতিশ্রুতি পূরণ করেন। তাদের মনোযোগের প্রধান বিষয় তখন হল খ্রিস্টে প্রকাশিত ঈশ্বর।
উলাই নদীর দর্শনের তাৎপর্য এবং সেটি কীভাবে খ্রিস্ট কর্তৃক পরিকল্পিত ভবিষ্যৎবাণীমূলক বার্তার গঠনে অবদান রাখে, এটাই প্রথম তথ্য যা আমরা সংক্ষেপে বিবেচনা করেছি এবং উদ্ধৃত অংশটি নির্দেশ করে যে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের প্রকাশ, যা খ্রিস্টে প্রকাশিত। দানিয়েলের অষ্টম অধ্যায়ে খ্রিস্টকে যেভাবে যিশাইয়ু উপস্থাপন করেছিলেন, যখন যিশাইয়ু ঘোষণা করেছিলেন যে খ্রিস্টের নাম হবে অদ্ভুত, পরামর্শদাতা, পরাক্রান্ত ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তির রাজকুমার, সেভাবে উপস্থাপন করা হয়নি। দানিয়েলের অষ্টম অধ্যায়ে ঈশ্বর খ্রিস্টে পালমণি হিসেবে প্রকাশিত, অর্থাৎ অদ্ভুত গণনাকারী বা রহস্যের গণনাকারী।
ওই তথ্য দাবি করে যে পালমণি নামটির তাৎপর্য অন্বেষণ করা আবশ্যক এবং সেই নামটি ভবিষ্যৎবাণীর গঠন ও বিন্যাসে কীভাবে অবদান রাখে তাও খুঁজতে হবে। দানিয়েল অষ্টম অধ্যায়ে তৃতীয় একটি তথ্য যা স্বীকৃত হওয়া উচিত হল, সেই অধ্যায়েই মিলারাইট আন্দোলনের কেন্দ্রীয় ধর্মতাত্ত্বিক স্তম্ভ উপস্থাপিত হয়েছে। মিলারের উজ্জ্বলতম রত্নটি চতুর্দশ পদে পাওয়া গিয়েছিল এবং উলাই নদীর যে দর্শনটি এখন পরিপূর্তির প্রক্রিয়ায় রয়েছে তার ওপর ওই তথ্যটির তাৎপর্য কি আমাদের তা বোঝার চেষ্টা করা উচিত।
মিলারের স্বপ্নে তার ঘরের মাঝখানের টেবিলের ওপর যখন সেই বাক্সটি রাখা হয়েছিল তা সূর্যের উজ্জ্বলতায় দীপ্যমান ছিল, কিন্তু শেষ দিনে সেই বাক্সটি আরও বড় এবং মিলারের টেবিলে প্রথম রাখা হয়েছিল যখন যতটা দীপ্ত ছিল এখন তার চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বলভাবে জ্বলছে। মিলারাইট আন্দোলনের কেন্দ্রীয় স্তম্ভকে অন্তর্ভুক্ত করা উলাই নদীর দর্শনে এমন কি আছে যা শেষ দিনে সেই শিক্ষার আলোকে দশ গুণ বাড়িয়ে দেয়? শেষ দিনে এমন কি প্রকাশিত হয় যা 1758 সালে সমাপ্তির সময়ে প্রকাশিত হয়নি? উলাই নদীর দর্শনের ঘটনাসমূহ কি যেগুলো সম্পর্কে সিস্টার হোয়াইট বলেছেন যে এগুলো এখন পূরণের প্রক্রিয়ায় রয়েছে?
যদি আমরা খোলামেলাভাবে এই প্রথম তিনটি সত্যকে একত্র করি, উলাই নদীর দর্শন, পালমণি হিসেবে প্রকাশিত খ্রিস্ট এবং কেন্দ্রীয় ধর্মতাত্ত্বিক স্তম্ভ, তবে আমাদের একটি সহজ ভিত্তি ধারণা গ্রহণ করতে প্রস্তুত থাকা উচিত যা উলাই নদীর দর্শন সম্পর্কে আমাদের অধ্যয়নে প্রভাব ফেলবে। এই সম্মিলিত সত্যগুলো জানা দেখতে চান তাদের বোঝায় যে 1758 সালে যে বার্তাটি উন্মোচিত হয়েছিল সেটি ছিল সময়ের ওপর ঝুলানো একটি বার্তা। সময় নির্দিষ্ট ভবিষ্যৎবাণী না থাকলে মিলারের বার্তাই অস্তিত্ব পেত না।
এই অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত চতুর্থ তথ্যটি হল যে মিলারাইটরা ভবিষ্যৎবাণীমূলক সময়ের ওপর ভিত্তি করে একটি বার্তা উপস্থাপন করেছিলেন। এই সত্যটিকে জোর দেওয়ার জন্য 13 ও 14 নম্বর পদে খ্রিস্টে ঈশ্বরকে বিস্ময়কর গণনাকারী পালমণি হিসেবে প্রকাশ করা হয়েছে। দর্শনটি কেবলমাত্র 14 নম্বর পদের 2300 দিনের পরিসমাপ্তি হিসেবে বয়স অক্টোবর 1844-কে শনাক্ত করাতেই সীমাবদ্ধ ছিল। এমন ধারণা দেওয়া মানে খ্রিস্টের মাধ্যমে পালমণি হিসেবে ঈশ্বরের প্রকাশের ওপর ঠান্ডা পানি ঢালা।
অ্যাডভেন্টিজমের ধর্মতাত্ত্বিকরা দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের 13 পদের প্রশ্নটির তাৎপর্য চাপা দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন, যাতে তাদের কল্পকথার পদের সেই স্বাদ তৈরি হয় যা তারা স্থির করেছে যে কান চুলকায় এমন অজ্ঞদের অ্যাডভেন্টিজমের কেন্দ্রীয় স্তম্ভের সঙ্গে সম্পর্কিত সত্যসমূহ নিয়ে ভাবিত হওয়া থেকে বিরত রাখবে।
শাস্ত্রের সেই বাণীটি যা অন্যান্য সব কিছুর ঊর্ধ্বে অ্যাডভেন্ট বিশ্বাসের ভিত্তি ও কেন্দ্রীয় স্তম্ভ ছিল, সেটিই ছিল এই ঘোষণা, 2300 দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে। দানিয়েল 8 যন্ত, প্রভুর শীঘ্র আগমন, বিশ্বাসী সকলের কাছেই এ কথাগুলি ছিল পরিচিত। হাজারো মানুষের ঠোঁটে এই ভাববাণী তাদের বিশ্বাসের ধ্বজবাক্য হিসেবে বারবার উচ্চারিত হয়েছে। সবাই অনুভব করেছিল যে তাতে পূর্ব ঘোষিত ঘটনাবলীর ওপরই তাদের উজ্জ্বলতম প্রত্যাশা ও সবচেয়ে সযত্নে লালিত আশাগুলি নির্ভর করছে। এই ভাববাণীর দিনগুলোর সমাপ্তি 1844 সালের শরৎকালে হবে এমনটাই দেখানো হয়েছিল। খ্রিস্টীয় বিশ্বের বাকি অংশের মতোই তখন অ্যাডভেন্টিস্টরা মনে করত যে পৃথিবী বা তার কোনো অংশই হল পবিত্র স্থান। তাদের ধারণা ছিল পবিত্র স্থানের শুদ্ধিকরণ বলতে বোঝানো হয়েছে শেষ মহাদিবসের আগুনে পৃথিবীকে পরিশোধন করা এবং এটি ঘটবে দ্বিতীয় আগমনে। অতবেব উপসংহার ছিল ১৮২৪ সালে খ্রিস্ট পৃথিবীতে ফিরে আসবে।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল, তবু প্রভু আবির্ভূত হননি। বিশ্বাসীরা জানতেন যে ঈশ্বরের বাক্য ব্যর্থ হতে পারে না। নিশ্চয়ই ভবিষ্যৎবাণীর তাদের ব্যাখ্যাতেই ত্রুটি ছিল, কিন্তু ভুলটা ছিল কোথায়? অনেকেই তাড়াহুড়ো করে এই বলে সমস্যার গিট কেটে ফেললেন যে ৩০০ দিন ১৮৪৪ সালে শেষ হয়নি। এর জন্য কোনো যুক্তি দেখানো যায়নি, শুধু এইটুকুই যে তারা যে সময় তার আগমন প্রত্যাশা করেছিলেন সে সময় খ্রিস্ট আসেননি। তাদের যুক্তি ছিল, যদি ভবিষ্যৎবাণীর দিনগুলো ১৮৪৪ সালে শেষ হয়ে থাকত, তবে খ্রিস্ট তখনই পৃথিবীকে আগুন দিয়ে পরিশুদ্ধ করার মাধ্যমে পবিত্র স্থান শুচি করতে ফিরে আসতেন, আর যেহেতু তিনি আসেননি সুতরাং দিনগুলো শেষ হতে পারে না। এই উপসংহার মেনে নেওয়া মানে ছিল ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো পূর্বতন হিসাব ত্যাগ করা। ২০০ দিনের সূত্রপাত নির্ধারিত হয়েছিল যখন জেরুজালেমের পুনঃস্থাপন ও নির্মাণের জন্য আর্তাক্সেরসের আদেশ কার্যকর হয় খ্রিস্টপূর্ব ৬৫০ সালের ষোড়তে। এটিকে সূচনাবিন্দু ধরে নিলে দানিয়েল ৯:২৫-১৭ ওই সময়ের ব্যাখ্যায় যে সকল ঘটনার পূর্ববাণী করা হয়েছে সেগুলোর প্রয়োগে সম্পূর্ণ সামঞ্জস্য দেখা যায়। ৬৯ সপ্তাহ, ২০০ বছরের প্রথম ৪৩৩ বছর, মসীহ অর্থাৎ অভিষিক্ত জন পর্যন্ত পৌঁছাবে, এবং খ্রিস্টের বাপ্তিস্ম ও পবিত্র আত্মা দ্বারা অভিষেক খ্রিস্টাব্দ ৭০ সালে সেই নির্দিষ্ট বর্ণনাকে নিখুঁতভাবে পূর্ণ করেছিল। ৭০তম সপ্তাহের মাঝখানে মসীহ কর্তিত হবেন। তার বাপ্তিস্মের ৩.৫ বছর পরে খ্রিস্টাব্দ ৩১ সালের বসন্তে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হন। ৭০ সপ্তাহ অর্থাৎ ৪৯৯ বছর বিশেষভাবে ইহুদিদের জন্যই ছিল। এই সময়ের অবসানে জাতিটি তার শিষ্যদের ওপর নির্যাতনের মাধ্যমে খ্রিস্টকে প্রত্যাখ্যান করা নিজেদের জন্য সিলমোহর করে দিল, এবং প্রেরিতেরা অন্য জাতিদের দিকে মুখ ফেরালেন খ্রিস্টাব্দ ৩৪ সালে। তখন ২০০ বছরের প্রথম ৪৯৯ বছর শেষ হয়ে গেলে অবশিষ্ট থাকে ৮১০ বছর। খ্রিস্টাব্দ ৩৪ থেকে ৮১০ বছর গুনলে তা ৮৪৪-এ পৌঁছায়। তখন স্বর্গদূত বললেন পবিত্র স্থান শুদ্ধ করা হবে। পূর্ববর্তী ভবিষ্যৎবাণীর সব নির্দিষ্ট বিষয় নির্ধারিত সময়ে নিঃসন্দেহে পূর্ণ হয়েছিল। এই হিসাব অনুযায়ী সবই স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ ছিল। শুধু এটি দেখা যায়নি যে পবিত্র স্থান শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো ঘটনা ৮৪৪ সালে ঘটেছিল। সেই সময়ে দিনগুলোর সমাপ্তি ঘটেছিল, এ কথা অস্বীকার করা মানে গোটা বিষয়টিকে বিভ্রান্তিতে ফেলা, এবং যে অবস্থানগুলো ভবিষ্যৎবাণীর অকাট্য পূর্ণতার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো ত্যাগ করা।
কিন্তু ঈশ্বর মহান অ্যাডভেন্ট আন্দোলনে তার জনগণকে পরিচালিত করেছিলেন, সেই কাজে তার শক্তি ও মহিমা সঙ্গে ছিল, এবং তিনি এটিকে অন্ধকার ও হতাশায় শেষ হতে বা মিথ্যা ও উগ্র উচ্ছ্বাস হিসেবে নিন্দিত হতে দিতেন না। তিনি তার বাক্যকে সন্দেহ ও অনিশ্চয়তার মধ্যে জড়িয়ে রাখতে দিতেন না। যদিও অনেকে ভবিষ্যৎবাণীমূল সময় পর্বগুলোর বিষয়ে তাদের পূর্বতন হিসাব ত্যাগ করল এবং তার উপর ভিত্তি করে গড়ে ওঠা আন্দোলনের সঠিকতাকেও অস্বীকার করল, তবু অন্যরা শাস্ত্র ও ঈশ্বরের আত্মার সাক্ষ্যে সমর্থিত যে বিশ্বাস ও অভিজ্ঞতার বিষয়গুলো ছিল সেগুলো ত্যাগ করতে রাজি হল না। তারা বিশ্বাস করতেন যে ভবিষ্যৎবাণীগুলোর অধ্যয়নে তারা ব্যাখ্যার সুসঙ্গত নীতিমালা গ্রহণ করেছিলেন এবং ইতিমধ্যে প্রাপ্ত সত্যগুলো দৃঢ়ভাবে ধারণ করা ও বাইবেলীয় গবেষণার একই পথ অব্যাহত রাখা তাদের কর্তব্য ছিল। আন্তরিক প্রার্থনা নিয়ে তারা তাদের অবস্থান পুনর্বিবেচনা করলেন এবং নিজেদের ভুলটি খুঁজে বের করতে শাস্ত্র অধ্যয়ন করলেন। যেহেতু ভবিষ্যৎবাণীমূলক সময়পর্বগুলোর তাদের হিসাবের মধ্যে কোনো ভুল তারা দেখতে পেলেন না, তাই তারা পবিত্র স্থানের বিষয়টি আরও নিবিড়ভাবে পরীক্ষা করতে পরিচালিত হলেন। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪০৯-৪০০
যে অংশে উলাই নদীর দর্শন চিহ্নিত করা হয়েছে সেই একই অংশে সিস্টার হোয়াইট আমাদের জানিয়েছেন যে ঈশ্বরের বাক্যের আরও অনেক বেশি নিবিড় অধ্যয়নের প্রয়োজন আছে। ধর্মতত্ত্ববিদেরা দ্য গ্রেট কন্ট্রোভার্সি গ্রন্থের ওই পূর্ববর্তী অংশে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল বিষয়টি এমনভাবে উপস্থাপন করেন যেন সিস্টার হোয়াইট, যার ওপর তার মন্তব্য সীমাবদ্ধ করেছেন, সেই ভবিষ্যৎবাণীমূলক সময়কাল বলতে ২৩০০ বছরের ভবিষ্যৎবাণীর মধ্যে
অন্তর্ভুক্ত পাঁচটি ভবিষ্যৎবাণীকেই বোঝায়, কারণ তাদের দাবি ওই অংশে ওই পাঁচটির মধ্যে চারটি ভবিষ্যৎবাণী বিশেষভাবে আলোচিত হয়েছে। কিন্তু বিষয়টির আরও নিবিড় অধ্যয়ন দেখায় যে সিস্টার হোয়াইটের লেখায় বহু বচনে ব্যবহৃত ভবিষ্যৎবাণীমূলক সময়কাল সমূহ বলতে প্রকৃতপক্ষে ২২ অক্টোবর ১৮৪৪-এ পূর্ণ হওয়ার কথা ছিল এমন দুইটি ভবিষ্যৎবাণীকেই বোঝানো হয়েছে।
গ্যাব্রিয়েল দানিয়েলের জন্য যে পাঁচটি নির্দিষ্ট সময় ভবিষ্যৎবাণী চিহ্নিত করেছিলেন সেগুলো ৩০০ বছরের অংশ। প্রথমটি ৪৯ বছর নির্দেশ করে, যখন দুঃসময়ে রাস্তা ও প্রাচীর নির্মিত হবে। দ্বিতীয়টি ছিল খ্রিস্টের বাপতিস্ম, যা খ্রিস্টপূর্ব ৭৯৭-এর সূচনা বিন্দু থেকে ৮১ বছর পরে ঘটেছিল। তৃতীয়টি ছিল তার ক্রুশবিদ্ধ হওয়া। চতুর্থটি নির্ধারণ করে যে ইহুদি জাতির জন্য বিশেষভাবে নির্ধারিত ৩৯ বছরের শেষে সুসমাচার ও ইহুদিদের কাছে যাবে। এবং পঞ্চমটি, এবং কেবল পঞ্চমটি, ১৮৫৪ সালের ২২ অক্টোবর সমাপ্ত হয়েছিল। আগের চারটি সময় ভবিষ্যৎবাণী ১৮৫৪ সালের অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তাহলে সিস্টার হোয়াইট যখন ১৮৫৪ সালে শেষ হওয়ার কথা থাকা ভবিষ্যৎবাণীমূলক সময়কাল সমূহ এই বহুবচন অভিব্যক্তিটি ব্যবহার করেন, তখন তিনি আসলে কী বোঝাতে চান?
মিলারাইটদের প্রথম হতাশা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সেই প্রশ্নের উত্তরটি চিহ্নিত করেন।
আমি দেখলাম ঈশ্বরের লোকেরা আনন্দময় প্রত্যাশায় তাদের প্রভুর আগমনের অপেক্ষায় আছে, কিন্তু ঈশ্বর তাদের পরীক্ষা করার উদ্দেশ্য করেছিলেন। ভবিষ্যৎবাণীমূলক সময়সীমার গণনায় যে একটি ভুল ছিল, তার হাত তা আড়াল করে রেখেছিলেন। যারা তাদের প্রভুর আগমনের অপেক্ষায় ছিলেন তারা এই ভুলটি চিহ্নিত করতে পারেননি, আর সময়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া শ্রেষ্ঠ পণ্ডিতগণ এটি দেখতে ব্যর্থ হলেন। ঈশ্বর ইচ্ছা করেছিলেন যে তার লোকেরা একটি হতাশার মুখোমুখি হোক। সময় কেটে গেল এবং যারা আনন্দময় প্রত্যাশা নিয়ে তাদের ত্রাণকর্তার প্রতীক্ষায় ছিলেন তারা দুঃখিত ও মনোবলহীন হয়ে পড়লেন। আর যারা যিশুর আবির্ভাবকে ভালোবাসেননি বরং ভয়ে বার্তাটি গ্রহণ করেছিলেন তারা খুশি হলেন যে তিনি প্রত্যাশিত সময়ে আসেননি। তাদের বিশ্বাসের স্বীকারোক্তি হৃদয়কে প্রভাবিত করেনি, জীবনকে বিশুদ্ধও করেনি। সময় পেরিয়ে যাওয়াটা এমন হৃদয়গুলো প্রকাশ করার জন্যই সুচিন্তিতভাবে পরিকল্পিত ছিল। তারাই সবার আগে মুখ ফিরিয়ে নিয়ে উপহাস করল সেই শোকাহত ও হতাশ মানুষদের যারা সত্যিই তাদের ত্রাণকর্তার আবির্ভাবকে ভালোবাসত। আমি দেখলাম তার লোকদের পরীক্ষা করে এবং এমন এক অনুসন্ধানী পরীক্ষা দিয়ে ঈশ্বরের প্রজ্ঞা প্রকাশ পেল যাতে ধরা পড়ে কারা পরীক্ষার সময় সংকুচিত হয়ে পিছিয়ে যাবে।
যিশু এবং সমুদয় স্বর্গীয় বাহিনী সহানুভূতি ও ভালোবাসা নিয়ে তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন, যারা মধুর প্রত্যাশায় যাকে তাদের প্রাণ ভালোবাসত তাকে দেখার জন্য আকাঙ্ক্ষা করেছিল। দেবদূতেরা তাদের চারদিকে ঘিরেছিলেন তাদের পরীক্ষার সময় তাদেরকে সমর্থন করার জন্য। যারা স্বর্গীয় বার্তাটি গ্রহণ করতে অবহেলা করেছিল তারা অন্ধকারে ফেলে রাখা হল, এবং ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে প্রজ্জ্বলিত হল, কারণ তারা সেই আলো গ্রহণ করতে রাজি হল না যা তিনি স্বর্গ থেকে তাদের কাছে পাঠিয়েছিলেন। সেই বিশ্বস্ত হতাশ জনেরা যারা বুঝতে পারছিল না কেন তাদের প্রভু এলেন না, তারা অন্ধকারে ফেলে রাখা হয়নি। আবার ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো অনুসন্ধানের জন্য তাদের বাইবেলের দিকে পরিচালিত করা হল, প্রভুর হাত হিসাবের অঙ্কগুলোর ওপর থেকে তুলে নেওয়া হল এবং ভুলটি ব্যাখ্যা করা হল। তারা দেখল যে ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো ৮৮৪ সাল পর্যন্ত বিস্তৃত, এবং যে একই প্রমাণ তারা উপস্থাপন করেছিল এই দেখানোর জন্য যে ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো ১৮৪৩ সালে সমাপ্ত, সেটাই প্রমাণ করল যে সেগুলো ১৮৪৪ সালে সমাপ্ত হবে। আর্লি রাইটিংস ২৩৫-২৩৭।
ভবিষ্যৎবাণীমূলক সময়কাল ছিল সেই ভবিষ্যৎবাণীমূলক সময়কাল যা ১৮৫৪ পৌঁছেছিল, যেগুলোকে মিলারাইটরা প্রথমে ১৮৪৩-এ পৌঁছেছে বলে বিশ্বাস করেছিল। যে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল ১৮৫৪ পৌঁছেছিল সেগুলো ছিল তিনটি সময়কাল এবং সবই হাবাকুকের ফলকসমূহে উপস্থাপিত আছে। তিনটির মধ্যে একটি সময়কাল কেবল ১৮৫৪কে স্পর্শ করে আর বাকি দুইটি ২২ অক্টোবর ১৮৫৪ পর্যন্ত পৌঁছায়। ১৩৩৫ দিন ১৮৫৪ সালের একেবারে প্রথম দিনে পৌঁছেছিল, যখন মিলারাইটদের প্রথম হতাশা ঘটেছিল, এবং হাবাকুকের দ্বিতীয় অধ্যায়ের যেমন মথি ২৫-এর ১০ কুমারীর উপমার অপেক্ষার সময় শুরু হয়েছিল।
দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের চতুর্দশ পদে উল্লেখিত 2300 দিন 22 অক্টোবর 1854-এ গিয়ে পৌঁছায় এবং জিহুদার দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে ঘোষিত সাত সময়ের 2520 বছরও সেখানেই সমাপ্ত হয়। দানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ পদে পালমনি নিজেকে অদ্ভুত গণনাকারী হিসেবে পরিচয় দেন এবং এরপর তিনি যে ভাববাদী গঠন ও নকশা উপস্থাপন করেন তাতে অন্তত 10টি পরস্পর সংযুক্ত সময় ভাববাণী অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তী প্রবন্ধে আমরা এই সত্যগুলো আরও বিবেচনা করতে শুরু করব।
খ্রিস্ট পৃথিবীকে এমন একটি শিক্ষা দিয়েছিলেন যা মন ও আত্মায় খোদাই করে রাখা উচিত। এটাই অনন্ত জীবন, তিনি বলেছিলেন, যেন তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে এবং যীশুখ্রিস্টকে, যাকে তুমি পাঠিয়েছ, জানতে পারে। কিন্তু শয়তান মানুষের মনে কাজ করে, বলে এই কাজটা করো বা ওটা করো, তাহলেই তোমরা দেবতাদের মতো হবে। প্রতারণামূলক যুক্তি দিয়ে সে আদম ও হাওয়াকে ঈশ্বরের বাক্য সম্পর্কে সন্দেহ করতে প্ররোচিত করেছিল এবং তার স্থলে এমন এক তত্ত্ব বসিয়েছিল যা পাপ ও অবাধ্যতার দিকে নিয়ে গিয়েছিল। আর ইডেনে যা করেছিল আজও তার সেই কূটতর্ক তাই করে চলেছে। যখন খ্রিস্ট আমাদের জগতে এলেন, তিনি তার গির্জার ভিত্তি হিসেবে বিনয়ী জেলেদের বেছে নিলেন। এই শিষ্যদের তিনি তার রাজ্য ও মিশনের স্বরূপ বোঝাতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সীমিত বোধশক্তি তাকে সংযত থাকতে বাধ্য করেছিল। তারা শাস্ত্রী ও ফারিসিদের শিক্ষা শুনে আসছিল, তাই তারা যা বিশ্বাস করত তার অনেকটাই অসত্য ছিল এবং খ্রিস্টের তাদের বলার অনেক কথা ছিল বটে, তবুও তিনি যে কথা জানানোর জন্য ব্যাকুল ছিলেন তার অনেকটাই তারা শুনতে সক্ষম ছিল না।
খ্রিস্ট দেখেন যে এই সময়ের ধর্মানুরাগীরা ভ্রান্ত ভাবধারায় এমনই পরিপূর্ণ যে তাদের মনে সত্যের জন্য কোনো স্থান নেই। প্রদত্ত শিক্ষায় শিক্ষকরা অবিশ্বাসী লেখকদের ভাবধারা মিশিয়ে দেন। এইভাবে তারা তরুণদের মনে আগাছার বীজ বপন করেছে। তারা এমন ভাবধারা প্রকাশ করে যা তরুণ বা বৃদ্ধ কারো সামনেই উপস্থাপন করা উচিত নয়। তারা কী ধরনের বীজ বপন করছে আর এর পরিণতিতে কী ফসল তাদের ঘরে তুলতে হবে সে বিষয়ে তারা কখনো চিন্তা করে না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 3 জুলাই 1900।